শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله সপ্তাহ ঘুরে আরো একবার অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তের সাথে আমাদের রয়েছেন সকলকে জানাই স্বাগত। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন, যারা নতুন জয়েন্ট হয়েছেন তাদের অবগতির জন্য জানাবো যে এই অনুষ্ঠানে আমরা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার ইলম ও হিকমতের পরিপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারা এ থেকে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকেরও আমরা বিশেষ বিশেষ কিছু আলোচ্য বিষয় হাতে নিয়েছি, খুবই জীবন ঘনিষ্ঠ আলোচনা হয়ে থাকে। গভীর মনোযোগ সহকারে গুরুত্বের সাথে বসে আমরা অনুষ্ঠান দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য অজানা বিষয় আমরা জানতে পারব যেগুলো আমাদের জন্য খুবই জরুরি ইনশাআল্লাহ তাআলা। ভালো ভালো নিয়ত আমরা করিনি, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ তাআলা।
ইনশাআল্লাহ
শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করব, কেননা দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। এবং জুমআতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরুশরি পাঠ করো, কেননা তো এই 80 বার দুরুশরি পাঠ করা তোমাদের 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনেকগুলো বিষয়বস্তু রয়েছে, যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোয়ার ভাই এবং শোয়েব ভাই, ইনশাআল্লাহ তাআলা কালামও আমরা শ্রবণ করব, সাথেই থাকুন। শুরুতেই আমরা যে বিষয়ে বস্তু আমরা নিব তা হচ্ছে যে মানুষ দোয়া করে আর দোয়া করা উচিত। দোয়াকে হাদিসে কারিমের মধ্যে এসেছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো দোয়া নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক কথা রয়েছে, অনেকের অনেক প্রশ্ন থেকে যায়, অনেকের অনেক আপনার অসঙ্গতি রয়েছে। তো কোরআন ও হাদিসের মাধ্যমে দোয়ার ব্যাপারে অসংখ্য মাদানী ফুল এরশাদ হয়েছে, অসংখ্য দিক নির্দেশনা রয়েছে দোয়া করার ব্যাপারে। খোদ আল্লাহ তাআলার কালাম কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন যা মুসলমানদের সংবিধান, এর মধ্যেও অসংখ্য দোয়া সম্বলিত আয়াতে কারিমা রয়েছে যা মহান রব তাআলা আমাদেরকে শিখিয়েছেন তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব এর মাধ্যমে আমরা শিখতে পেরেছি, আমরা যা অহরহ পড়ছি পাঠ করছি। পিতামাতার জন্য দোয়া, নিজের জন্য দোয়া, দুনিয়া আখেরাত যেন উত্তম হয়ে যায় সেজন্য দোয়া। কিন্তু আমরা যখন দোয়া চাই তখন আমরা জানি এই নিয়তে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আমার দোয়াকে কবুল করবেন। তো সেক্ষেত্রে এই দোয়ার মধ্যে যে আমরা এই নিয়তে দোয়া করব, তো এই দোয়ার ক্ষেত্রে আমাদের আর কী কী বিষয় খেয়াল রাখা উচিত এবং কীভাবে দোয়া করা উচিত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি আমরা একটু দেখে নিতে পারি।
الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد প্রথমত মুসলমানের প্রতিটি কাজে ইবাদত, আর ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আমাকে দেখতে হবে যে আমি যে কাজটি করব সেটার বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন আমাকে। এবং সেই নির্দেশটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক জীবনীতে কীভাবে বাস্তবায়ন করেছেন। তো এভাবে যদি আমরা দেখি কোরআন এবং সুন্নার আলোকে যে দোয়া করা একটা ইবাদত, আয়াতে কারিমের মধ্যে দোয়া করার জন্য বান্দাকে উৎসাহিত করা হয়েছে যে তোমরা আমার কাছে চাও, তো এইভাবে আয়াতে কারিমের বিষয়বস্তু আছে। তো দোয়া করার সময় একটা আছে যে কিছু স্বল্প সময়ের স্বল্পতা, আরেকটা আছে যে সময়ের ব্যাপকতা। তো যখন সময় স্বল্প থাকে তখন আমার সেই দোয়ার যে আনুষ্ঠানিকতা সেটা অনেক সময় আমরা পালন করতে পারি না। যেমন অনেক সময় দোয়ার মধ্যে হাত তুলতে হয়, দোয়ার মধ্যে অজু অবস্থায় সেজদার মধ্যে দোয়া করতে হয়, দোয়ার মধ্যে আরবি দোয়া করতে হয়। তো এইভাবে দেখা যায় যে দোয়ার মধ্যে যখন ব্যাপকতা ব্যাপক টাইম পাই আমি, তখন এটার মধ্যে অনেক কিছু আমি আনুষ্ঠানিকতা পালন করতে পারি। কিন্তু এমন কিছু মুহূর্ত হয় যে তাৎক্ষণিক দোয়া করতে হয়, তো সেটার জন্য আল্লাহ তাআলা অন্তর্জামী আমাদের অন্তরটাকে বিনয়ের সাথে অহংকার মুক্ত করে দোয়া করা। তো এটা তো প্রথম নাম্বার কি যে আমরা দোয়া করব এই জন্য যে দোয়া করা ইবাদত। দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম আছে যে তোমরা দোয়া করো আমার কাছে চাও, তো সেটা পালন করার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবীর সুন্নত আদায় নিয়তে আমরা দোয়া করছি। তো আল্লাহর হুকুম পালনের জন্য, ইবাদতের জন্য সাবিন নিয়তে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের জন্য, তারপরে দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন যে সেজদার মধ্যে যদি দোয়া করি কীভাবে করতে হবে, আমি যদি হাত তুলে দোয়া করি কীভাবে করতে হবে, তারপরে আমি যদি জবান দিয়ে দোয়া করি তো দোয়ার মধ্যে সীমা অতিক্রম করা যাবে না। যেমন আমরা যদি চাই আল্লাহ কাছে, আল্লাহ তুমি সর্বোত্তম জান্নাত আমাকে দান করো, কিন্তু যদি বলি যে আল্লাহ সর্বোত্তম জান্নাতের ডান দিকের ওই সাদা মহল আমাকে দান করো, তো এটা হবে দোয়ার মধ্যে অতিরঞ্জিত কথা, যেটা হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে, বুজুরগানদের নিষেধ করেছেন। তো এই ধরনের আমাদের অতিরিক্ত শব্দ বলা যাবে না। তো এইভাবে দোয়া করতে হবে। তারপরে কেউ যদি রাস্তার মাঝে বসে থেকে বলে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তো এই ধরনের দোয়া কবুল হয় না, এবং এই ধরনের দোয়া করার জন্য ওলামায়ে কেরাম নিষেধ করেছেন কোরআন সুন্নাহর আলোকে। তো এভাবে দেখা যায় যে দোয়ার মধ্যে কিছু নিষেধাজ্ঞা আছে, দোয়ার মধ্যে কিছু আদব রয়েছে, তো সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। দোয়ার যে মূল বিষয় যে দোয়া করা হয় বান্দা দুনিয়ার জন্য করুক আখিরাতের জন্য করুক, উভয় ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে এটা মনে রাখতে হবে। এবং দোয়া যখনই করবে আল্লাহ নিরাপত্তার সাথে, আফিয়াতের সাথে, কল্যাণের সাথে সেই জিনিসটা আমাকে দান করো। যদি আমরা এভাবে দোয়া করি তাহলে দোয়া করা ইবাদত হবে, দোয়া আমরা করতে পারবো, এবং আল্লাহ তাআলা আমার হকে যেটা ভালো কল্যাণ করবে সেটা আমাকে দান করবে। কিন্তু সবসময় যে জিনিসগুলি কল্যাণকর হবে এটা জরুরি নয়। তো অনেকে আমরা দোয়া করে ফেলি যে আল্লাহ তুমি আমাকে এটা দাও, কিন্তু পেয়েও যাই, কিন্তু সেটা নিরাপত্তার সাথে হয় না। এই একটা ঘটনা আমিরুল হাসান বলেছেন, যে
গুরুত্বপূর্ণ পয়েন্ট
যে আমিরুল হাসান বলেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা, যিনি চার মাজহাবের মধ্যে একজন, একটি মাজহাবের ইমাম, তো তিনি অনেক বড় ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তিনি একবার দোয়া করলেন। তার জীবনে এমন হয়েছে যে তিনি কোরআনে হাফেজ হলেন, কোরআনে হাফেজ হওয়ার পর তার আগ্রহটা হাদিসে পাকের দিকে গেল। তখন তিনি যখন হাদিসে পাকের মধ্যে অধ্যয়ন শুরু করলেন, তখন দেখা গেল যে কোরআনুল কারিম তার হেফজ রাখাটা অনেকটাই দুষ্কর হয়ে গেল, অনেকটা কঠিন হয়ে গেল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে কোরআনে পাক হেফজ যাতে টিকে থাকে এমন কিছু ব্যবস্থা করে দাও, বা এটা হেফাজত কীভাবে হবে, এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তো কি হলো, কিছুদিন পরে সে কোনো ঘটনাক্রমে সে বন্দী হলো, সে জেলখানায় চলে গেল। তো যখন জেলখানায় চলে গেল তখন তিনি কি করলেন, সেই জেলখানা যে অবসর সময় পেলেন, এই সময়ের মধ্যে তিনি কি করলেন, তার কোরআনুল কারিমকে তিনি মজবুত করে নিলেন।
সুবহানাল্লাহ।
তো তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এমন কোনো ব্যবস্থা যাতে হয়ে যায় যাতে আমার কোরআনুল কারিম মুখস্থ থাকে এবং মজবুত হয়ে যায়, এটা যাতে আমি ভুলে না যাই। তো আল্লাহ তো আমার দোয়া কবুল করেছেন, কিন্তু আমি দোয়ার সময় আল্লাহ আফিয়াতের সাথে, নিরাপত্তার সাথে, হ্যাঁ কল্যাণের সাথে যাতে আমি কোরআন মুখস্থ রাখতে পারি সেই ব্যবস্থা করো, আমি সেই দোয়াটা করিনি, যার কারণে আল্লাহ আমাকে কোরআন হেফজ করার, কোরআনকে হেফজ মজবুত করার, মুখস্থ করার এই ব্যবস্থা তো করে দিলেন, কিন্তু নিরাপত্তার সাথে দোয়া করে নিই বিধায় জেলখানার মধ্যে এই ব্যবস্থা হলো। তো এই জন্য এটা থেকে আমাদের মাদানী ফুল এটি শিক্ষা এটি, আমরা যেই দোয়া করব সেটা বলবো আল্লাহ কল্যাণের সাথে সেটা দান করো, যদি আমার জন্য কল্যাণ হয় সেটা দান করো, আর
যেই বস্তুটা চাইবো বা যা দোয়া করব সেটা আমরা বলবো আফিয়াতের সাথে, নিরাপত্তার সাথে আমাকে দান করো।
জি মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন। আসলে দোয়ার গুরুত্ব অনেক রয়েছে, যেমন সন্তানের ব্যাপারে আপনি বারবার বলেন, আমরা সন্তানের জন্য দোয়া চাই, যেন নেককার সন্তানের জন্য দোয়া চাই, আমাকে নেককার সন্তান, আবার আফিয়াত যেন হয়, সহি সালামত যেন হয়, বিনা অপারেশনের দোয়া করা উচিত।
জি
ঠিক না, সকল বিষয়গুলো আমাদের খেয়াল রেখে আমাদের আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।
আমিন।
এবছর হয়তো বাংলাদেশের মানুষ হজ করা থেকে মেহরুম রয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে অতি তাড়াতাড়ি এমন দিন যেন আমাদের কাছে চলে আসে, আমরা যেন হজ আমাদের নসিব হয়ে যায়। অনেক মানুষ হাহাকার অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা আমাদের হালের উপর দয়া করুন, রহম করুন, যেন অতি তাড়াতাড়ি আমরা মক্কা মদিনায় যেতে পারি। তো কিছু মক্কা মদিনার কথাও যেন হয়ে যায়। জি, রানা মসজিদ রয়েছে, তো সেখান থেকে আমরা বিভিন্ন আপনার হজের যে ব্যাপারগুলো আমরা দেখে থাকি এবং হাদিসে কারিমের মধ্যে অনেক ই রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সেখান থেকেই ওমরা নিয়ত করতেন, এ ব্যাপারে কিছু?
জি, এটা যে রানা একটা জায়গা, সেখানে মসজিদ ওই সময় ছিল না, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ওমরার জন্য এহরাম বেঁধেছিলেন। তো এটা হয়েছিল মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে তায়েফ যখন বিজয় তায়েফটা জয় করা হলো, তখন সেখান থেকে ফেরার পথে এটা হয়েছিল। তো সেখানে অনেক ফজিলত আছে এবং সেখানকার বিষয়ে সংক্ষেপে এটা বর্ণিত আছে। তো সেখানে প্রায় 300 আম্বিয়া আলাইহিমুসসালাম ওমরার জন্য ইহরাম বেঁধেছিলেন।
সুবহানাল্লাহ।
আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক লাঠি কে গেঁথেছিলেন, পুঁতেছিলেন, আর সেখান থেকে খুব সুমিষ্ট এবং ঠান্ডা পানির ফোয়ারা বের হয়েছে। তো এইভাবে ওখানে রয়েছে, এটা তায়েফ থেকে প্রায় 26 কিলোমিটার এই দূরত্বের মধ্যে অবস্থানরত। তো বুজুর্গানের দিনের বৈশিষ্ট্য ছিল যে তারা তাদের মরিদদেরকে, তারা তাদের অনুসারীদেরকে, ভক্তদেরকে যে সেখানে যেত তাদেরকে সেখানে ওমরার জন্য এহরাম বাঁধার জন্য উৎসাহিত করতেন, সে বরকত হাসিলের জন্য, সেই জায়গার ফজিলত অর্জনের জন্য। তা আমরা যদি যাই যে জি এরানা যে একটি মসজিদ আছে সেখানে আমরা আয়েশা মসজিদ থেকেও বাধা হয়, তো ওখান থেকেও যাতে আমরা এই বরকতের জন্য 300 আম্বিয়া আলাইহিমুসসালাম যে বেঁধেছিলেন তাদের শুনো তাদের জন্য আমরা যাতে সেই কাজটা করি।
জি, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অনেক স্থাপনা রয়েছে, অনেক দর্শনীয় স্থান রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন আপনার পাহাড় দেখার জন্য যাই, পাহাড়ের চূড়ায় ওঠার জন্য যাই।
জি জি,
কিন্তু মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা হয়েছে, কদম মুবারক যেখানে লেগেছে,
সুবহানাল্লাহ,
যার বদৌলতে সেখানে বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে, মসজিদে কুবার দিকে যদি আমরা দেখি, আপনার মসজিদে নববী শরীফ, এরপরে আরও বিভিন্ন মসজিদ যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, নিজ হাত মোবারকে সেই মসজিদ নির্মাণ করেছেন,
সুবহানাল্লাহ,
এবং বিভিন্ন জায়গায় আরাম করেছেন, সেই জায়গাগুলোর মধ্যে গিয়ে, যেমন আপনার গারেসোর যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন এবং যেখানে সিদ্দিক আকবর সহ ছিলেন, যে গুহার মধ্যে ওহী নাজিল হয়েছে, যেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে তশরিফ আনতেন, এবং আমিরুল সুন্নাত বলেন যে সেই জায়গাটা এত উঁচু জায়গা এবং আপনার সেখানে এখনকার আমি সুন্নাত বলতেছেন যে আমি যখন গিয়েছি, যখন জুয়ানি ছিল তখন আমার উঠতে কষ্ট হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে কত কষ্ট করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এমন রাস্তাও ছিল না,
রাস্তাও ছিল না, এখন রাস্তা বানানো হয়েছে, এখন তো অনেক স্টেপ বাই স্টেপ সিঁড়ি করে দেয়া হয়েছে আসান, আর তখন কত কষ্ট করে, কতটুকু ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং ইসলামের জন্য কতটুকু মুহাব্বত দিলের মধ্যে থাকলে সেই এই কাজটা আপনার করতে পারে। আল্লাহ আকবার কাবীর। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার জিন্দিগি আমাদের মহিলাদের জন্য এটা রোল মডেল, জীবনী পড়া পড়া উচিত, এবং তাহলে তাহলে ইসলামের প্রতিও মহাব্বত দিন দিন বাড়বে।
আমাদের ঘরে কিন্তু অনেক বই পড়া হয়, বিশেষ করে আম্মা জানদের যে জীবনীগুলো, বাস্তবিক পক্ষে তাদের জীবনী যদি কেউ পড়ে অধ্যয়ন করে মানে অন্তর থেকে, তো দেখা যাবে যে তাদের যে আদর্শ, তাদের যে ইসলামের জন্য কোরবানি, আজকে তাদের শানে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এটাই কিন্তু বলা তাদের শানের জন্য যথেষ্ট।
আপনি দেখবেন, আমি একটু অ্যাড করব, হয়তো এটা বলাটা ঠিক হবে কিনা, তারপরও ই হচ্ছে কি, আমাদের সমাজের মধ্যে হয়তো পর্দা সহকারে অথবা এই সহকারে অথবা ঘরের মধ্যেই, ফর এক্সাম্পল ঘরের মধ্যেই অনেক মহিলারা আপনার সেলাই কাজ করে, সেলাই কাজ করে অর্থাৎ নিজে কিছু না কিছু ইনকাম
ইনকাম
করে, ওই কিছু ইনকাম যে করছে সেটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এটা নিয়ে এটা খরচ কেন করবো, এটা নিয়ে এটা খরচ করবো কেন করবো। আপনি দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরবানি দেখুন, তৎকালীন জামানা মক্কাতুল মোকারমার মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার সমস্ত ধন দৌলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উৎসর্গ করে দিয়ে।
কেমন ধন দৌলত এটা কিন্তু বর্তমানে যে কামাও কোথেকে আসতেছে এটা দেখার বিষয় না, এমন নয়,
এমন না, হালা
যে যারা অনেক সম্পদশালী ছিল এবং যাদের মাল সম্পদ পবিত্র ছিল, যারা হালাল ভাবে ব্যবসা করত, তাদের মধ্যে একজন ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
আনহা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হজের কথা উঠেছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা আমাদের সাথে রয়েছে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হজ নসিব করুন, আমাদেরকে মদিনা মুনাওয়ারাতুল জিয়ারাত নসিব করুন, আমাদেরকে যেন কাবা তাওয়াফ করতে পারি, আমরা সেই মিনাতে যেতে যেন পারি, আরাফাতের ময়দানে গিয়ে হুকুকুল ইবাদ যেন মাফ করাতে পারি, আমরা সাফা মারওয়া যেন আমরা দৌড়াতে পারি, জমজম শরীফের পানি যেন আমরা বেশি বেশি করে পান করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নসিব করুন,
আমিন।
সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার।
প্রতি বছর হজে আমায় ডাকুন ইয়া রাসূলাল্লাহ, প্রতি বছর আমায় হজে ডাকুন ইয়া রাসূলাল্লাহ, প্রতি বছর আমায় হজে ডাকুন ইয়া রাসূলাল্লাহ, দেখা মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলাল্লাহ, দেখা মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলাল্লাহ, আমার নয়নে যেন থাকে সদা তোমারি ছবি, আমার নয়নে যেন থাকে সদা তোমারি ছবি, এই মন কে তব দিদারে সাজানা ইয়া রাসূলাল্লাহ, এই মন কে তব দিদারে সাজানা ইয়া রাসূলাল্লাহ, না চাই সম্পদ, না চাই সম্মান শুধু স্বপ্ন আমারে টাই না চাই সম্পদ না চাই সম্মান শুধু স্বপ্ন আমারে টাই তবো প্রেমে তুমি মোরে কাঁদাও না ইয়া রাসূলাল্লাহ তবো প্রেমে তুমি মোরে কাঁদাও না ইয়া রাসূলাল্লাহ প্রীতি বীর ভালো বাসা মন থেকে আমার মুছে দিয়ে প্রীতি বীর ভালো বাসা মন থেকে মোর মুছে দিয়ে বানা না তোমারে মোরে দিওয়ানা ইয়া রাসূলাল্লাহ বানা না তো মোরে দিওয়ানা ইয়া রাসূলাল্লাহ অকর্ম হোক ওকে যো হোক যেমনি হোক আমি তোমার হাবিবাল্লাহ আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখনই দেহবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে মে কবর অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরি করনে আ জানা রাসূলাল্লাহ অন্ধ কর কবরে কে মনে রইব ইয়া রাসূলাল্লাহ মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলাল্লাহ অকর্ম হোক ওকে যো হোক অকর্ম হোক ওকে যো হোক যেমনি হোক আমি তোমার আপন করে এই আতারকে রাখো না ইয়া রাসূলাল্লাহ আপন করে এই আতারকে রাখো না ইয়া রাসূলাল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলাল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা, ইয়া রাসূলাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে হজ নসিব করুন, উমরা নসিব করুন, মদিনা মুনাওয়ারা জিয়ারত নসিব করুন, আমিন। আমরা টপিক দিয়ে আবার একটু ফিরব। অনেকেই মনোর ভাই অনেক কাজ করেন, অনেকের পেশা অনেক কিছু রয়েছে, তো ওয়াটার প্রুফ কিছু কালার থাকে, ওই পেইন্ট কোম্পানিতে অনেকে চাকরি করে, রং বানাতে হয়, শরীরে লেগে যায়। এখন ওয়াটার প্রুফ যখন চামড়াতে লেগে যাবে, ওখানে তো আপনার না ওজুর পানি যাবে না গোসলের পানি যাবে, তার ওজু এবং গোসলের কি হবে?
এটা একটা নাজুক বিষয়, এটা শুধু এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে আছে। যেমন অনেক কেমিক্যালের কাজ করে,
অনেক মহিলারা আপনার এখন নেল পালিশ
এমন বের হয়েছে, মেহেদি বের হয়েছে,
মেহেদি বের হয়েছে, যাও প্রলেপের মতো শরীরে লেগে থাকে, এটা রং না প্রলেপ মতো,
এটা ওই যে এরকম। তামিরুল সুন্নাহ যে মাদানী ফুল দিয়েছেন তারা আলোকে বলার চেষ্টা করব। তো প্রথমত তামিরুল সুন্নাহ বলেছেন যে বিগত কিছু মাদানী মুজাকারায় বলেছিলেন যে আসলে আমাদের পেশা রিস্কে হালালের জন্য এমনই গ্রহণ করা উচিত যেটার মধ্যে এই ধরনের অনেক ধরনের প্রবলেম পড়তে হয় না। তারপর মানুষ করে যাচ্ছে, আমাদের চাহিদা চলছে, একটা হালাল রুজির একটা মাধ্যম। তো এই ক্ষেত্রে এখন কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা কিভাবে, যেমন যদি কারো দেখা যায় যে হাতের এই কাজ, তো হাতের মতো এক ধরনের গ্লাভস বের হয়েছে যেগুলো পরেও ইজিলি মানুষ কাজ করতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার ওই যে রঙের এটা গ্লাভসের মধ্যে লেগে গেল। পায়ের মধ্যে, পায়ের রয়েছে জুতো, এমন ধরনের জুতো রয়েছে কাবার, কাবার আছে বড়, তো সেগুলো মাথার মধ্যে এমন কিছু ব্যবস্থা রয়েছে যেগুলো ব্যবহার করলে মাথার চুলের মধ্যে, মাথার মধ্যে ভরবে না। তো এই ধরনের সতর্কতা অবলম্বন করে সেই কাজগুলো আমাদের করা উচিত। এখন রইল যে হাতের মধ্যে ভরে যায়, তো শরীরে ভরে যায়, তো যদি অজুর স্থানে ভরে যায় তাহলে, যেমন ওজোর মধ্যে যে অঙ্গ ধোয়া ফরজ, সে অঙ্গে যদি ভরে যায় তো সেগুলোকে ভালোভাবে উঠানোর চেষ্টা করতে হবে। যদি এমন হয় যে একমাত্র চামড়াকে কেটে উঠানো সম্ভব, তাহলে ওই পর্যন্ত নিজের ক্ষতি হয়, ওই পর্যন্ত আমাদেরকে ঘষামাজা করা যাবে না। এর আগ পর্যন্ত আমরা যতটুকু পারি সাবধানতার সাথে সময় নিয়ে এটাকে উঠানোর চেষ্টা করতে হবে, পানি যাতে পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে। যদি ওরকম হয়ে যায়, যেমন আগে নকশা করে ইত্যাদি, এই জাতীয় যদি হয়ে যায় তো এটা অপারক, এটা ওজোর হিসাবে বিবেচিত হবে। তো এই জন্যই কিন্তু পূর্বে সতর্কতার কথা বলা হয়েছে যে আমার এই কষ্টটা করতেই হবে না যদি আমি গ্লাভসটা পরে নিই। তো এইভাবে ওজোর অঙ্গের মধ্যে এই ধরনের সতর্কতা। এখন দেখা যায় যে মানুষের গোসলও ফরজ হয়ে যায়, তো শরীরে এমন জায়গার মধ্যে লেগে গেল, তো সেই ক্ষেত্রে একই কথা যে যদি ওরকমভাবে না পৌঁছে তাহলে গোসল হবে না, পশম ভিজবে না তো গোসল হবে না। তো সেই ক্ষেত্রেও সেইভাবে সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ওই পর্যন্ত গিয়ে স্টপ করে দিতে হবে। তো সতর্কতা আমাদের এভাবে অবলম্বন করতে হবে। দেখা যায় ডাক্তারের মধ্যে, ডাক্তার যারা থাকে, ডাক্তার নার্স ইত্যাদি, তাদের নির্ধারিত পোশাক থাকে, তো এই ধরনের অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক সতর্কতা আছে, তো জীবাণুর বিষয় আছে, অনেক বিষয় আছে এগুলো। তো আমরা যে যেই যে পেশা অবলম্বন করি সেই পেশার মধ্যে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত ইউনিফর্ম দেওয়া থাকে, তো সেটা আমরা অবলম্বন করব। আর এই ধরনের কাজের ক্ষেত্রে বিশেষ আমরা এই ব্যবস্থাটা নিব, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মধ্যে এই ধরনের প্রবলেম বেশি ফেস করতে হবে না।
মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের উচিত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ মাসাইল, যে আপনার নীল পালিশের ব্যাপারে এবং অন্যান্য ইসের ব্যাপারে, যেটা অজু যেন ই হয়ে যায় এবং আপনার গোসল যেন ফরজ যে হচ্ছে সেটাও যাতে করে ঠিক মতো হয়, সেই ব্যাপারটা আমাদের দেখা উচিত। এরকম যেন না হয় যে আপনি সাজুগুজু করেছেন, যার দ্বারা আপনার ইসলামী যে নিয়ম কানুন সেগুলো মানতে আপনার কষ্ট হচ্ছে এবং বাধা হচ্ছে, নামাজ আপনি পড়তে পারছেন না, ওযু ঠিক মতো আপনার হচ্ছে না, গোসল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি কেন এ ধরনের প্রসাধনী আমি ইউজ করব। আপনি বলবেন আমাকে আমার বাবা নিয়ে এনে দিয়েছে, আমার হাজবেন্ড নিয়ে এসেছে, আমাকে গিফট করেছে। গিফট গিফট করলে আপনাকে বিষ গিফট করলে বিষ খেয়ে নেবে নাকি? এটা তো হতে পারে না, ঠিক না? তো সেজন্য আপনাকে চেক করতে হবে এটার ব্যাপারে। এখানে ম্যানুফ্যাকচার লেখা থাকে যে এখানে কী কী হবে কী না হবে, তো সেজন্য এগুলো দেখে নেবেন অবশ্যই হাতে দেওয়ার আগে, যে এটি কি প্রলেপযুক্ত না রংযুক্ত, এটি কি রং হবে না প্রলেপ পরে রং হবে, এটা দেখে নিতে হবে। দেখে তারপরে আপনি এটা ইউজ করবেন।
এখানে আমি একটু অ্যাড করি যে ব্যবহার তো করে যাচ্ছে, আমরা সতর্কতার কথা যাই বলি না কেন মেয়েদের মধ্যে প্রবণতা বেড়ে গেছে, আর এগুলো দেখতে অনেক অনেক ধরনের মানে এখন ডিজাইন সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। তো যারা ব্যবহার করে তাদের জন্য সতর্ক, যে প্রথমত ব্যবহার তো করা যাবে কিন্তু কিভাবে করা যাবে সেটা খুঁজতে হবে। যেমন এক ব্যক্তি সকালে ফজর নামাজ পড়লো, পড়ার পর সে সাজগোজ করলো, করার পর এখন এইগুলো যেমন বের হয়েছে যে প্রলেপ জাতীয়, এখন এর সাথে এমনও কেমিক্যাল এবং এমন কিছু পানীয় বের হয়েছে যেগুলো দেওয়ার সাথে সাথে কি হবে
উঠে যায়,
উঠে যায়। তো কেউ যদি বিশেষ প্রয়োজনে, বা স্বামী বললো তুমি এগুলো যে সাজো, সাজার পরে তার যদি এতটুকু থাকে যে আমার ওজুর ওয়াক্ত, নামাজের ওয়াক্ত, গোসল ফরজ, এই কাজগুলো করার সময় তাকে কি করতে হবে সেগুলো উঠিয়ে ফেলতে হবে, এই এগুলোর মহাব্বতে বা এগুলির কারণে যাতে আমার গোসল ফরজ বাদ না পড়ে যায়, নামাজ যাতে কাজা না হয়ে যায়, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আচ্ছা, কেউ যদি ওযু করল, এখন নামাজ পড়বে, এখন সে এগুলো লাগিয়ে নিল, ঠিক আছে, এখন পবিত্রতা অর্জন আছে, এই অবস্থায় যদি লাগিয়ে নেয় নামাজ পড়ে যায় তা নামাজ হয়ে যাবে সবকিছু, কিন্তু খেয়াল রাখতে হবে যে নেক্সট যখন আমার ওযু করতে হবে তো এগুলি উঠিয়ে তারপর করতে হবে।
মূলত মনোর ভাই এই কাজ কে করবে? আপনি মেহেদি লাগালেও এখন আবার পরবর্তীতে মানে ই হয়ে যাবে উঠাবে এই,
এখানে কিন্তু বলার উদ্দেশ্য আমাদের এটাই, যেমন কেউ মাদানী চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই বলা হয় পজিটিভ, এখন কেউ মনে করলো মাদানী চ্যানেল বলে যে হুজুর বলছে এগুলো নাজায়েজ, আমাদের তো অবস্থা কি আমাদের সতর্কতার বিষয়গুলো উপস্থাপন খুব কম করে, ডাইরেক্ট গিয়ে বলে কি এই যে আমি বলছি এগুলো নাজায়েজ বাস হারাম, মাদানী চ্যানেল দেখো যে হারাম, ঠিক আছে। তো এই ধরনের যে বিষয়গুলো ঘরে ব্যবহার, আচ্ছা ঘরে যদি অনেকে ব্যবহার করে, আমাদের ইসলাম ভাইদের মধ্যে অনেক আছে তাকওয়াবান, আর ব্যবহার করবা না ঝগড়া লাগাই দিল, ঝগড়া লাগানোর তো অনুমতি নেই,
ইশকের ব্যাপার, মহাব্বতের ব্যাপার, আর আপনার নামাজের মধ্যে প্রতি একটা মহাব্বতের ব্যাপার, ওযু অবস্থায় থাকার মহাব্বতের, অর্থাৎ আমি যে সুন্নাত বলেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করি যে ওয়াশরুমের মধ্যে ওযু করতে আমি কাতরাই, পানির ছিটা নিচে পড়ছে ওযুর ছিটাগুলো চলে আসবে, এবং আপনার কাপড় ই অপরিষ্কার হয়ে গেল, বলতে অনেকবার আমি সমুদ্রতে গিয়ে ধৌতে করেছি পাক করেছে, মানে নিজের মনকে সেট করার জন্য। এ ধরনের আপনার মাইন্ড কোত্থেকে নিয়ে আসবো আমরা, ঠিক না? সতর্কতা অবলম্বন করে প্রত্যেক কাজে। তো সেই দিক থেকে আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখন বাজারের মধ্যে যে প্রসাধনী রয়েছে দুয়োটা পাবেন আপনি, টিউব মেহেদি যেগুলো রয়েছে, আপনি যদি দোকানদারকে জিজ্ঞাসা এটা কি প্রলেপযুক্ত না শুধু রং হবে, আপনাকে তারা বলে দিবে, তো সেইটা আপনি ব্যবহার করবেন।
জি,
অল্টারনেটিভ আছে, আপনি কেন ওটা ইউজ করবেন এদিকটা আমরা অবশ্যই দেখবো। নেল পালিশ তো একেবারেই বাস এটা মানে তরক করা উচিত আমাদের মতে আর কি, কারণ এটা দিয়ে আপনার ওযু একেবারেই হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করে আমাদেরকে, এবং যারা এই ওয়াটার প্রুফ পেইন্ট কোম্পানি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই লক্ষণীয়, অর্থাৎ নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা কি করি, ইবাদত কি করব, আমি এই কাজ করি এর জন্য এটা হয়ে গেছে, কিন্তু আল্লাহ দেখতেছেন, আল্লাহ কবুল করে নেবেন, বাস বলে দিই আমরা, আরে ভাই আপনি চেষ্টা কি করেছেন, আপনি ওয়াটার প্রুফ কালার থেকে বাঁচার জন্য, আপনি এটা বাঁচার জন্য আপনি কি করেছেন, আপনি বলে দিলেন। অনেকে বলে আমি তেলাওয়াত পারি না, আল্লাহ দেখতেছেন, অনেক মুরব্বীরা বলে থাকে, আরে হয়ে যাবে না, মানে এমন একটা ভান ধরে অত, তাইলে আপনি এই যে বলা হচ্ছে হাদিসি কারিমার মধ্যে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলমে দিন শিক্ষা অর্জন করো, বিরুদ্ধদের জন্য বলা হয়েছে এটা না, বিরুদ্ধ অবস্থায় আপনি শিখতে পারবেন, এরকম তো নেই, হ্যাঁ এরকম তো নেই যে আপনি বিরুদ্ধ অবস্থায় শিখতে পারবেন না, কোথাও লেখা নাই।
অথচ বাপু এখানে এই যারা বয়স্ক না, এই ধরনের অজুহাত দেয় বা আমাদের মধ্যে অনেকে জানা, এদের মধ্যে যদি কেউ সাঁতার না জানে আর লঞ্চ দিয়ে কোথাও যাচ্ছে, এখন লঞ্চটা যদি বাতাসে টালমাটাল করে সে কিন্তু স্থির থাকবে না, যে বাস আল্লাহ দিয়েছে আল্লাহ, এমন না, তার মধ্যে ভয় কাজ করে, তার মধ্যে সে মুখ মলিন হয়ে যাবে, এখন আমি কি করবো, আমি তো সাঁতার জানি না, সে কিন্তু চিন্তা থাকবে ড্রাইভারকে কখন কে বলবে ভাই কিনারে নিয়ে যান বা ইত্যাদি ইত্যাদি, বা ওই ফোম কোথায় আছে এগুলো সে চেষ্টা করবে, কিন্তু সে কিন্তু স্থিরভাবে বসবে না, ব্যাগ খেলে বলবে না বাস আল্লাহ দিয়েছে কি করব, এমন তার ভঙ্গি থাকবে না। তার মধ্যে একটা চিন্তা কাজ করবে, তার মধ্যে একটা টেনশন কাজ করবে যে আমি কিভাবে এটা থেকে এটা স্বাভাবিক হয়ে যায় কিভাবে উদ্ধার পেতে পারি। ঠিক তেমন এই তো মৃত্যুর পরে আজাব শুরু হয়ে যাবে, তখন আমার কোরআন শুদ্ধ নেই, নামাজ শুদ্ধ নেই, আমি আলিম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে আমি আমার ইবাদতকে শুদ্ধ করাচ্ছি না লজ্জায়, আর গোপনে বলেছে আল্লাহ তুমি কবুল করো, মালিক কবুল করে নিও। তো এখানে আমার মধ্যে কেন টেনশন কাজ করছে না, এখানে আমার মধ্যে কেন পেরেশানি নেই, এখানে কেন আমার শিখার আগ্রহ নেই, যেভাবে নদীর মধ্যে বাঁচার আমার আগ্রহ থাকে। তো এইভাবে যদি আমরা নিজেদেরকে একটু পরীক্ষা করে নিই যে এখন তো সময়, তো চুল দাড়ি পেকে গেছে এটা কোনো বড় বিষয় না, বড় বিষয় হলো যে আমি যদি আল্লাহর পথে এগিয়ে যাই আল্লাহ ঠিকই আমাকে রাস্তা দেখিয়ে দিবে।
সুবহানাল্লাহ।
তো এক্ষেত্রে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত,
চেষ্টা করো, তিনি শিখবেন, চেষ্টা করবেন, কোরআনে পাক শিখবেন, তার জন্য দুটি সওয়াব, শিখে নিয়েছেন যিনি পারেন তার জন্য একটি সওয়াব। তো আমরা বৃদ্ধ হই, যুবক হই, যে অবস্থাতেই হই, নামাজ আদায় করার জন্য, ইবাদত করার জন্য যতটুকু কোরআনে পাক তেলাওয়াত করা দরকার শুদ্ধভাবে, ততটুকু আমাদের কোরআনে পাক শেখা দরকার। তার মধ্যে আপনার রয়েছে সূরা ফাতিহা, এবং কমসে কম আপনি চারটা সূরা তো কমসে কম পড়তে হবেই, কমপক্ষে মুখস্থ আপনি সহি শুদ্ধভাবে করে নিন, সর্বোচ্চ মানে সবচেয়ে ভালো 10টি সূরা আপনি, লাস্ট 10 যে সূরা রয়েছে সূরা ফিল থেকে আলামতারা থেকে শুরু সূরা নাস পর্যন্ত আপনি এই 10টি সূরা মুখস্থ করে সহি শুদ্ধভাবে করে নিন। এরপরে আপনার আত্তাহিয়াত, দুরুদ শরীফ এগুলো আপনি করে নিন। তো এই কাজগুলো আপনি মানে মোটামুটি, এবার দোয়ায় মাহফুরা রয়েছে একটা, এগুলো যদি সঠিক পন্থায় যদি আমরা করে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা, দোয়াই কনুদ রয়েছে এগুলো ইনশাআল্লাহ আমরা ই করে নিই, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ নামাজ সহ শুদ্ধ হয়ে যাবে। আর নামাজ কোর্স তো হয়ে থাকে দাওয়াত ইসলামের উদ্যোগে, লকডাউন তাতে কি হয়েছে, আমাদের অনলাইন কোর্স হয়ে থাকে আলহামদুলিল্লাহ, মহিলাদেরও কোর্স হয়ে থাকে আর পুরুষদেরও কোর্স হয়ে থাকে। এখন সবার ঘরে ঘরে স্মার্টফোন, স্মার্টফোন দিয়ে আপনার সন্তানকে গেমিংয়ের জন্য কিনে দিয়েছেন, অন্য অন্য কাজের জন্য দিয়েছেন, ইন্টারনেট ইউজ হচ্ছে, আপনার ওয়াইফাই চলছে, ঘরের মধ্যে সবাইকেই কাজে লাগিয়ে দিন, যে বাস কোর্স করো, তোমরা একের পর এক কোর্স করতে থাকো। দাওয়াত ইসলামের উদ্যোগে অসংখ্য কোর্স রয়েছে, কোরআন মাদানী কায়দা কোর্স রয়েছে, এই যে নামাজ কোর্স রয়েছে, অন্যান্য কোর্স রয়েছে, কাফন দাফন কোর্স রয়েছে, এই কোর্সগুলো আপনি অনলাইনে করতে পারবেন, আপনি অনলাইনে করুন, যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি এই লকডাউনকেও কাজে লাগিয়ে আপনি বোরিং ফিল হবে না, আপনি ইসলামিক এই জিনিসগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরবানির দিন চলে আসছে, অনেকের অনেক কথা আমরা শুনে থাকি, অনেক কিছু আমরা শ্রবণ করি, অনেকেই বলে থাকে প্রথমে দুম্বা কোরবানি করা শর্ত, অথবা কেউ যদি বিবাহ না করে তাহলে সে কোরবানি করতে পারবে না, এরকম কোনো দিক নির্দেশনা আমি শুনলাম?
আচ্ছা, দুম্বার বিষয়টা নর্মালি আমাদের দেশে এই ধরনের প্রশ্ন কেউ করবে না, কারণ আমাদের দেশে দুম্বা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা অবশ্য ওইসব জায়গার থেকে প্রশ্নটা করেছিল। তো যাই হোক, আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, কারণ আমি তো হতে পারে যে আমি আরব দেশে যাব, আমার জীবনে প্রথম কোরবানি, এমন হতে পারে। তো আমির উল সুনাত বলেন ইসলামিক যে মাসআলা সেটাই আমি বলেছেন যে জীবনের প্রথম করুক বা শেষ, দুম্বা করা কখনোই শর্ত নয়। যেই পশুগুলো কোরবানি করলে কোরবানি হয়ে যায়, তার মধ্য থেকে সেই পশুগুলোর মধ্যে কোনো একটি কোরবানি করলেই কোরবানি হয়ে যাবে, সেটা হোক ছাগল, সেটা গরু, সেটা উট, সেটা দুম্বা, ভেড়া ইত্যাদি। তো এগুলো যদি আমরা করে থাকি তাহলে হয়ে যায়। আরেকটি বিষয়ে প্রশ্ন চলে আসে, হ্যাঁ কোরবানির পশু যে শর্ত যেটা, যেমন ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কমপক্ষে এক বছর হতে হবে, তারপরে গরু, মহিষ ইত্যাদি যেগুলো রয়েছে 2 বছর হতে হবে কমপক্ষে, আর তো এইভাবে আমাদের ওই শর্ত অনুযায়ী কোরবানি করতে হবে। এমন না যে পশু কোরবানি করলেই কোরবানি হয়ে যায়, এমন না, কারণ কোরবানি এটা আল্লাহ তাআলার পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কোরবানি করার নাম। তো এই জন্য আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে কিছু নিষেধাজ্ঞা এবং কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন, যাতে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, তো সেই অনুযায়ী আমরা কোরবানি করব। আরেকটি বিষয় যেমন কথিত আছে যে অবিবাহিত মেয়ে বা ছেলে হোক, তাদের বলা যে কোরবানি জায়েজ নেই বা কোরবানি করলে হবে না, আসলে বিষয় এমন নয়, কোরবানি হওয়া না হওয়ার জন্য অবিবাহিত বিয়ে কোনো শর্ত নয়। আমি আসলে বলেন যে এখানে ইমামের ক্ষেত্রে অনেকে বলে থাকে যে অবিবাহিত ছেলে তো তার দ্বারা ইমামতি
হবে না,
চলবে না, তো এই ধরনের আসলে কোনো ভিত্তি নেই, কিন্তু হ্যাঁ যখনই বিবাহিত হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমান মজবুতির এটা কোরআন হাদিসের আলোকে বর্ণিত রয়েছে,
40 বছর হয়ে যায়
পরিপূর্ণতা, বুজুর্গ হলে এটা ভালো হয়, তো সেটাতে খেয়াল রাখবো। তো এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই যে বিবাহ হলো কি না হলো তো কোরবানি হয়ে যাবে, কোরবানির শর্ত এটা আলাদা বিষয়।
জি, আরেকটি জিনিস,
সেই শর্ত পাওয়া গেলে কোরবানি হয়ে যাবে।
যেটা হচ্ছে এখন লকডাউন মানে চলছে বিভিন্ন জায়গায়, মহামারী প্রকোপ বাড়ছে, আল্লাহ তাআলা আমাদের দয়া করুন এবং এই মহামারী থেকে আমাদের দেশ ও জাতিকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ তাআলা হেফাজত করলে আমাদের থেকে ইনশাআল্লাহ তাআলা আশা করি দূর হয়ে যাবে। আমি সবাইকে দাওয়াত দিব, সবাইকে পরামর্শ দিব, মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্যবার বলা হয়েছে এবং আমরা এটা ইয়ে করে থাকি এবং আমিরুল সুন্নাত খুব তাকিদের সাথেই আশিকান রসুলদেরকে এই আহ্বান জানিয়ে থাকেন যে আপনারা আপনাদের ঘরের মধ্যে, গলির মধ্যে, মহল্লার মধ্যে আজান দিন। নামাজের আজান ছাড়া সিফ মহামারী থেকে বাঁচার জন্য নামাজের আজান, অনেকে বলে নামাজের আজান তো হচ্ছে এটা কি দরকার, তো মনে রাখবেন মহামারী থেকে বাঁচার জন্য, অর্থাৎ নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে, মহামারী থেকে বাঁচার জন্য আপনি আপনার গলিতে, আপনার ঘরের মধ্যে, কমসে কম গলিতে না দিতে পারলে নিজের ঘরে আপনি আজান দিন, নিজের ঘরের মধ্যে আজান, যেভাবে আমরা নামাজে আজান হয় সেভাবে আপনি আজান দিন ঘরের মধ্যে, কোনো বাক্য হেরফের করা যাবে না, যেরকম আছে ওই রকম আপনি আজান দিন, ইনশাআল্লাহ তাআলা মহামারী থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের বাংলাদেশের মধ্যে প্রচলন হয়েছিল, মাদানী চ্যানেল আপনারা হয়তো অনেকে দেখতে পেয়েছেন, আর বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মুস্তাহাব রয়েছে, মুস্তাহাসান রয়েছে, এবং মহামারীকালে আপনার আগুন লাগলে অথবা ঝড় বৃষ্টি হলে তখন মানে ভূমিকম্প হলে তখন এই সব কিছু কিছু মুহূর্তে আজান দেওয়া একটা মুস্তাহাব রয়েছে, তো মহামারীকালেও আজান দেয়া মুস্তাহাব রয়েছে। আমি পরামর্শ দিব আমাদের বাংলাদেশের মধ্যে আপনার ই হচ্ছে করোনা প্রকোপ বাড়ছে বিধায় লকডাউনের অবস্থাও চলে আসছে, তো সেজন্য আমরা যারাই এখন শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে আমরা আজান দেই একটা সময় করে, ঈশান আমাদের পরে দিন, রাত 9টায় দিন অথবা 10টায় দিন, অথবা মানে একটা টাইম বের করে নামাজের আজান ব্যতীত একটা সময় বের করে আপনি আজান দিন আপনার মহল্লাতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো এর বদৌলাতে আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে মহামারী দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি জিনিস হচ্ছে কোরবানির যে ব্যাপারটা বলেছেন আমি একটু অ্যাড করবো, অনেকের হয়তো এই মাইন্ড থাকেন যে মহামারী চলছে, অনেক গরিব মানুষ না খেয়ে আছে, তো আমি কোরবানি, আমার উপর ওয়াজিব হয়েছে কোরবানি না দিয়ে কোরবানির টাকাটা গরিব মিসকিনের মাঝে বিলিয়ে দিই। মনে রাখবেন দারুল ইফতাহে সুন্নাত থেকে মুফতিনে কেরামের এটাই রায় এবং ইসলামিক এটাই রায় হচ্ছে যে যার উপর কোরবানি ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে, তাকে আপনার পশু খরিদ করে কোরবানি দিতে হবে। আপনি গরিবকে সহযোগিতা করতে চাচ্ছেন অন্যভাবে করুন অথবা তাদেরকে এই গোশত দিয়েই করুন, কোনো সমস্যা নেই, কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তিনি এই কোরবানির টাকা আপনি গরিব মিসকিনকে দিতে পারবেন না, অর্থাৎ ওই নিয়তে যে আমি কোরবানি ওয়াজিব মিসকিনকে দিয়ে দিই না, আপনি কোরবানির পশু খরিদ করে কোরবানিই করতে হবে, এটা মনে রাখবেন।
আমি আপনার সাথে কিছু অ্যাড করব হজের বিষয়টা, আর এটা যে হজের ক্ষেত্র যে অনেকে তো হজ ফরজ, এখন চিন্তা করতে পারে আমি তো হজে যেতে পারতেছি না, এখন আমি টাকাগুলো কি করি, সব কিছু বাস এমনি হিসাব না করে গরিবদের দিচ্ছি, মনে করতেছে আমার হজ এটা আদায় হয়ে যাবে, এটা এটার মতো বড় হজ আর কিছু আছে।
আচ্ছা,
তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে হজের ক্ষেত্রে আবার অনেকে চিন্তা করবে যে আমি তো এই হজে যেতে পারছি না, তো হিসাব কিতাব করার দরকার নেই যে আমার উপর হজ ফরজ কিনা, না আমার কাজ হলো যে হজের আমার সম্পদ হিসাব কিতাব করে আমার উপর ফরজ হলো কিনা, যে হজের যে শর্ত রয়েছে, তো এইভাবে আমার সম্পদ হিসাব করে আমার উপর হজ ফরজ কিনা আমি সেই ব্যবস্থা করে, ব্যবস্থা গ্রহণ করে আমি আমার মতো আমি প্রসেসিং চালিয়ে যাব, যেই জায়গায় গিয়ে আমি অপারক সেই জায়গায় শরীয়ত ওজোর হিসাবে গণ্য হবে, কিন্তু আমি যদি হিসাবই না করি, আমি যদি অবহেলা করি, তাহলে তো আমার মধ্যে এটা অবহেলা পাওয়া গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনার সম্পদের হিসাব করুন, সঠিক জাকাত আদায় করুন, আপনার সম্পদের হিসাব করুন, হিসাব করে আপনার উপর হজ ফরজ কিনা, আপনার পরিবার সদস্য উপর হজ ফরজ কিনা, এই বিষয়গুলো নির্ধারণ করে আপনারা সেই প্রস্তুতি নিন। যখন প্রস্তুতি নেবেন তাহলে যখন আমাদের দেশীয় প্রবলেম বা আন্তর্জাতিক প্রবলেমের কারণে আপনি যেতে পারছেন না, তখন তো আপনি অপারক, কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রসেসটা অবলম্বন করতে হবে। আর কোরবানির ক্ষেত্র, কোরবানির ক্ষেত্রে আমাদের যখনই কোরবানি ওয়াজিব হবে তো আমরা ওই টাকা দিলে আদায় হবে না। কারণ হলো, মনে রাখতে হবে শরীয়তের মধ্যে কিছু ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটা আমার নিজের জাত দ্বারা করতে হবে। যেমন নামাজ, আপনি যদি বলেন যে আমি ক্লান্ত, আমার কাজের মেয়েকে দিয়ে আমি আমার নামাজগুলো পড়াইনি, সেটা হবে না।
রোজা,
আমি 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 রোজা আমি আমি রোজা ভাল লাগছে না, আমার কাজের মেয়েকে দিয়ে বা আমি টাকা দিয়ে কোনো কাউকে দিয়ে পড়াইনি। তো শরীয়তের মধ্যে কোন আমল নিজে করা যায়, কোন আমল অন্যকে দিয়ে করানো যায়, তো সেটা আমাকে জানতে হবে, সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে সেভাবে আমাদেরকে চলতে
আমল করতে হবে। কিছু কল রয়েছে আমাদের কাছে, সময় আমাদের হাতে ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আজিজুল, কিশোরগঞ্জ থেকে বলছি। আমি আজকে টিভিটা খোলার পরে মাদানী চ্যানেলটা দেখে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত হইলাম। খুব খুশি সবাই দেখছে, এবং আমার পরিবার যিনি আছেন ইনি অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি। আপনাদেরকে, মাদানী চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
জি, নেক্সট কল।
আমার নাম চুনমুনিয়া, আমি নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে। এই চ্যানেলটা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি, চ্যানেলটা আমার ভালো লাগতেছে অনেক, চ্যানেল থেকে দেখাচ্ছে অনেক কিছু শিখতে পারতেছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, নেক্সট।
মামুন রশিদ, চট্টগ্রাম। চ্যানেলটা সবসময় অনেক ভালো লাগে, ভালো ভালো কথা হয় জীবন দিনের জন্য।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
কিশোরগঞ্জ থেকে, মাদানের চ্যানেল খুব ভালো লাগে, আমি সবসময় দেখি, আমার যারা পরিচিত আছে তাদেরকে বলি মাদানী চ্যানেল দেখতে, আর মাদানী চ্যানেল যারা অনুষ্ঠান করে তাদেরকে অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে কবুল করুক, দিন দিন আর উন্নতি দান করুক।
আমিন। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে, রিয়াজতকে কবুল মঞ্জুর করুন। আমাদের সকলকে ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা, আফিয়াতওয়ালা দীর্ঘ জিন্দগি নসিব করুন। আমিন। আমরা সময়ে আমাদের হাতে খুবই সংক্ষিপ্ত, কিছুক্ষণ সময় রয়েছে, আর কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তা হচ্ছে বাইআতের বিষয়। আমাদের সমাজের মধ্যে অনেকভাবে অনেক কিছু বলা হয়ে থাকে আপনার বাইআতের ব্যাপারে, তো হাতের উপর হাত রেখে বাইআত হতে হবে। তো আমি সুন্নাতের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল দিয়েছেন বাইআতের ব্যাপারে। আপনার বাইআত আসলে কীভাবে হবে?
আসলে এটাকে বলা হয় বাইআতের যে বিষয়টা, কেউ তো টোটালি অস্বীকারই করে বসে, কারণ বর্তমান প্রেক্ষাপটের কারণে। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ইসলামিক যে কোনো বিষয় আমি যদি সঠিকভাবে না জানি তো সে বিষয়ে আমার কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। আমাদের একটা প্রবণতা কি আমাকে কোনো না কোনোভাবে মন্তব্য করতে হবে? না, সব কিছুর মধ্যে মন্তব্য করা জরুরি নয়। চুপ থাকা, এটা বলা হয়েছে, এটা নাজাতের একটা মাধ্যম। এক চুপ শত শোক, আমির আল সুন্নাত বলে। তো এই জন্য আমরা চুপ থাকবো, যে কোনো বিষয় যদি আমি না পারি না বুঝি সেখানে বলবো যে আল্লাহ আল্লাহ রাসুলই ভালো জানে, আমি বেঁচে গেলাম। কিন্তু দেখা যায় একটা মন্তব্য যদি করে সেটা শরীয়ত বিরোধী হয়, সেটা অবশ্যই আমার উপরে এটা বর্তে হবে, এটার হুকুমটা। তো এই জন্য যে বিষয় বায়াত, এটা পূর্বেও ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলবে। বায়াতের রেদওয়ান অনেক প্রসিদ্ধ, এটা ওলামায়ে কেরাম জানে, এটা কিতাবের মধ্যে রয়েছে, যে কোনো নির্ধারিত বিষয়ে কোনো শর্ত পাওয়া যায় এমন ব্যক্তির কাছে কোনো বিষয়ে সংকল্প করা, ঠিক আছে, ওয়াদাবদ্ধ হওয়া। এই বিষয়ে কি মানে, সাহাবি কোনো বিষয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতেন, বায়াতে রিদওয়ানের মধ্যে অনেক সাহাবাই কিরাম বায়াত গ্রহণ করেছিলেন, সেদিন ওমরে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, তার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করেছিলেন। তো এইভাবে বায়াতের মধ্যে প্রথমত বায়াত করা ভালো, আর বায়াতের মধ্যে যে প্রত্যক্ষভাবে হাত দিয়ে করতে হবে এটা জরুরি নয়। এটা আমির আল সুন্নাত বুঝিয়েছেন যে সাহাবাই কিরাম করেছেন, সেখানে সাহাবিয়াতও ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াদের হাতে হাত রেখে বায়াত কবুল করেছেন, এটা কিভাবে আমরা কল্পনা করতে পারি? তো দেখা যায় এরকম জরুরি নয়। তারপর আবার অনেকে বিষয় আছে যে ফোনের মাধ্যমে, হ্যাঁ ফোনের মাধ্যমে, তো ফোনের মাধ্যমে এটা অনেকটা চিঠির হুকুম, তারপরে টিভি যেটা আছে এটাও আমাদের আধুনিক প্রযুক্তির একটা বিষয়। তো এইসব বিষয়ের মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার ফতোয়ার আলোকে বলা হয়েছে এগুলো কবুল হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, আমির হোসেন বলেছেন যেমন বায়াত করা, মানে পীর পীর তার মুরিদকে কবুল করে নেয়া, এই যে বিষয়গুলো, আমির হোসেন বলেন এটা তো ছোট বিষয়, যারা এটাকে মানে না যে ফোনের মাধ্যমে সেটা। আমিরুল হোসেনের একটা উদাহরণ দিয়েছেন, যেমন অনেক দূরে এক ব্যক্তি আপনাকে ফোন করলো, ফোন করে বলো যে ভাই আমি ইসলাম কবুল করতে চাই। তো এখন আমিরুল হোসেনের মানে বলছেন যে ওই সময় আপনাকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ভেতি রেখে আপনাকে তাৎক্ষণিক তাকে তার পূর্বের মাজহাব, পূর্বের ধর্ম, পূর্বের, যেমন উদাহরণস্বরূপ কেউ আল্লাহকে মানে না, সে এখন সৃষ্টিকর্তাকে মানে, এখন সে মুসলমান হতে চায়, তো তাকে তার সেই এই পূর্বের ধারণা থেকে তওবা করিয়ে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান বানাতে হবে। এখন যদি বলে ভাই আমি আপনার দেশে আসি বা আমি ও আশ্রম থেকে আসি বা ওই কাজ করি এই কাজ করি, ইসলাম এটা অনুমতি দেয়,
আমাদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, মাধ্যমে করাবো,
জি
অমুক মুবাল্লিগের মাধ্যমে হবে,
এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষেধ, তাৎক্ষণিক তাকে কি তার ওই মাজহাব থেকে, বদ মাজহাব থেকে তাকে ফিরিয়ে ইসলাম কবুল করার ক্ষেত্রে তাকে সাহায্য করতে হবে। তো এখন এটা তো অনেক বড় একটা বিষয়, এটা তো ফোনের মাধ্যমে হয়ে যায়। তামির হাসান বলেছেন যে যেই বিষয়টা শরীয়তে যারা বলে যে এটা জায়েজ নেই, বাইরের পদ্ধতি কবুল করা যাবে না, তামির হাসান বলে এটা দলিত তারা বের করবে। তো যারা বলে জায়েজ নেই, শরীয়ত যেটা আমাদেরকে জায়েজ বলেছে আমরা সেই পন্থা চলছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তালা আমাদেরকে বাস শরীয়তের মাসআলা মাসের সঠিক জেনে আমল করা তৌফিক দান করুন।
আমিন আমিন। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মূলত আসলে মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় যে ঈদ ছড়ানো হয়, কিছু গুজব ছড়ানো হয়, কিছু এমন কিছু কথা ছড়ানো হয়, আমার ভালো লাগছে না, এখন তো আমার আমাদের হাতে একটা অপশন রয়েছে সোশ্যাল মিডিয়া, আপনি একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, আপনি জানেন না পিছনে কি রয়েছে না রয়েছে, আপনার মতের মিল হচ্ছে না কারোর সাথে, আপনি কাউকে পছন্দ করছেন না, আপনি কারোর সাথে ই করছেন না, বাস বাস দিয়ে দিলেন, ঠিক না, আপনি সার্টিফাই করে দিলেন তার ইখলাসের ব্যাপারে, তার রিয়ার ব্যাপারে, ঠিক না, সে অমুকে এভাবে বায়াত করাচ্ছে, অমুকে এই কাজ করছে, অমুকে টিভি চ্যানেলে এসে মানে এরকম সুন্নাত মোতাবেক এই কাজ করছে, তো রিয়াকার হচ্ছে, সে মানে এমন জাস্টিফাই করে ফেলছে, ঠিক না। ফর এক্সাম্পল আমরা যদি এখন এখানে বসে খাবার খাই, মাদের নিচে অনেকবারই খাওয়ার সৌভাগ্য হয়েছে ঈদের সিজনে, এখন সুন্নাত মোতাবেক আমরা খেলাম বসলাম, এখন কেউ যদি বলে যে আপনার কি এটা, দেখো কি দরকার সুন্নাত বয়ান করা, সুন্নাত হিসাবে খাওয়া, এত রিয়াকারি হচ্ছে, তো ভাই কেউ কি এটা সার্টিফাই কিভাবে করবে, এটা দিলের সাথে ইবাদতের সাথে দিলের সাথে সম্পর্ক।
মাদের চ্যানেলের একজন দর্শক, তিনি পূর্বের দর্শক ছিলেন না, এমনিতে পরিচিত, তাকে ইসলামের ঘটনা মেসোয়াকের বিষয়ে যেমন সুন্নত আদব বর্ণনা করা হয়েছিল, তো মাদানী চ্যানেলে বেশ 12-19 মিনিট এমন ধরনের হয়তো বা একটা ক্লিপ ছিল,
এবং সবার কাছে মেসোয়াক থাকতো, আমরা সুন্নাত সবার মেসোয়াক হাতে হাতে নিয়ে ওই মেসোয়াকের ব্যাপারে যে কালাম,
মানে ওইটা তো আছে, কিন্তু মেসোয়াকের ফজিলত উপকারিতার বিষয়ে একটা বয়ান ছিল থেকে 12-19 মিনিট এমনের মধ্যে। তো এক ব্যক্তি এরকম মন্তব্য করেছিল যে একটা সামান্য মেসোয়াক এটার জন্য এতক্ষণ কথা বলা লাগে, এত এটা এটা কি এত গুরুত্বপূর্ণ, যে এই ধরনের তার মন্তব্য ছিল। তো কিছুদিন পরে আমি শুনেছিলাম যে সে এই মন্তব্য করেছিল, কিন্তু কিছুদিন পরে যে তার থেকে শুনেছে যে এখন আমার আমি মাদানী চ্যানেল প্রায় দেখি, হ্যাঁ তোমাকেও দেখি খুব ভালো লাগে, এখন সে মাদানী চ্যানেল ভক্ত হয়ে গেছে, নিয়মিত প্রায় দেখে। তো এই যে একটা বিষয় যে মানুষ প্রথমে হঠাৎ করে অনেক কিছু খারাপ লাগে, কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। তো ভালো জিনিস আমির আলহ সুনাত বলেন যে ভালো জিনিসের মধ্যে প্রথমে নিজে এটার প্রতি আমাকে অভ্যাসে পরিণত করার জন্য জোর লাগাতে হবে,
জোর লাগাতে হবে,
তারপরে একসময় কেন আমার নফস তো খারাপটার মধ্যেই অভ্যস্ত টেনে নিয়ে যায়, তা আমাকে ভালো কাজের ক্ষেত্রে যদি আমি নিজেকে অভ্যস্ত করি, একটা সময় দেখা যাবে যে এখন আর এটার জন্য আর নিজের মধ্যে কোনো ওই আনইজি ফিল হয় না,
ফিল হবে না,
বুঝলো। যেমন আমরা যারা আছি এখানে পাগড়ি পরেছি, সাদা পোশাক পরেছি, বা এই যে মাদানী পোশাক পরেছে অনুষ্ঠান করছে, তো এখন এই পোশাক কিন্তু বাইরে যারা একজন আধুনিক বা এই পোশাকের মধ্যে নেই, তার জন্য কিন্তু মাথায় টুপিটা পরে ঘোরা এটা অনেক বড় একটা বিষয়। মানে কোনোদিন যদি টুপি পরে ফেলে, হ্যাঁ, তখন মনে অনেক কিছু করে ফেলেছে। কেন তার জন্য সে সেটা অভ্যস্ত না?
অভ্যস্ত না, আসলে মূলত মনে হবে দাওয়াত ইসলামী আপনার ডিজিটাল যে দুনিয়াটা এখন আপনার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, পুরো দুনিয়া ডিজিটালের মধ্যে চলছে এখন। এই এই সেক্টরটা দাওয়াত ইসলামী বিশেষ করে আপনার পদার্পণ করেছে মজবুতের সাথে, আলহামদুলিল্লাহ। এবং আমিরুল সুন্নাত এক্ষেত্রে একটু পিছপা না, এবং যেখানে আমি পরামর্শ দিব, যেখানে মানুষ গুনাহ করছে এই সেক্টরে গুনাহার কাজে ব্যয় হচ্ছে, এই সেক্টর বদ মজাহাব, সে তার বদ মজাবিহিয়াত প্রচারের জন্য কাজ করছে, এই সেক্টরকে মানুষ তাদের আপনার পাপ কাজে নিয়োজিত করছে, মানুষের ইমান বরবাদ করে দিচ্ছে, এই সেক্টরকে আপনি কোনো ওলি আল্লাহর বাইয়াতের মাধ্যমে তার ইমান হেফাজত করুন, আপনাকে না করছে কে, ঠিক না? তো এখানে পরবর্তীতে আপনার এটা নিয়ে ই করা, তো এটা আমি মনে করি যে কম ইলমের কারণে এই ধরনের কথা বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো বিষয় আমাদের রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারছি না এই মুহূর্তে, আমাদের হাতে সময় শেষ, এবং দাওয়াত দিব আগামী সপ্তাহে দেখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।